أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, তৃতীয় পারার দ্বিতীয় নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। আল ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে আখেরাতের প্রস্তুতি কীভাবে নিতে হবে সেই দিক নির্দেশনা দান করেছে। যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখেরাতকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে, অল্প কদিনের হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, চিরদিন থাকার জন্য না, চিরস্থায়ী বসবাস করার জন্য না, খুবই অল্প সময়ের জন্য। আমাদের মূল টার্গেট আখেরাত। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন হযরত হাওয়া সহ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন কুল্লাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই দুনিয়াতে চলে যাও, এরপরে আমার পক্ষ থেকে কিতাব যাবে, হেদায়াত যাবে, দিক নির্দেশনা যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আমার সেই হেদায়াত এবং দিক নির্দেশনা ফলো করবে, অনুসরণ করবে, তার দুনিয়াবি জিন্দগিতেও কোনো পরেশানি থাকবে না, পরকালীন জীবনেও কোনো ভয় এবং শঙ্কা থাকবে না। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, কিন্তু যারা আমার এই কিতাবকে অস্বীকার করবে, এটাকে অনুসরণ করবে না, তারা হবে জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরদিন থাকবে। সূরা বাকারার এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছে। অল্প সময়ের জন্য তোমাদেরকে পাঠানো হচ্ছে, তোমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আখেরাত, এবং শুধু আখেরাতই না, জান্নাত, যেটা তোমাদের আসল ঠিকানা। দুনিয়াতে এসে যেন আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে না যাই, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে আখেরাতের পরিস্থিতি থেকে গাফেল না হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। তাদের পাঠানোর উদ্দেশ্য ছিল মানুষকে ওই কথা স্মরণ করিয়ে দেওয়া, কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং কিভাবে তোমরা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এটা একটা আয়াত, এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কখনো ইয়া ইহন নাস বলে আর কখনো ইয়া ইহল্লাযীনা আমানু বলে। ইয়া ইহল্লাযীনা আমানু শুধু ইমানদারদেরকে সম্বোধন করা হয়েছে, যারা ইমান এনেছে, মুসলমান হয়েছে। ইয়া ইহন নাস বলে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, যারা এখনো ইমান আনে নাই, এখনো মুসলমান হয় নাই, তাদেরকেও তাদের এই লক্ষ্য উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যেমন সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। হে দুনিয়ার মানুষগণ, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, অখশা ইয়াওমান, এবং ওই দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না এবং কোনো পুত্র তার পিতার কাজে আসবে না। এবং এটা শুধু ভয় দেখানোর জন্য না, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, যা কিছু বলেছেন আযাব সম্পর্কে কিংবা রহমত আর পুরস্কার সম্পর্কে, সবগুলো একেবারেই সত্য। এই সত্য থেকে মানুষকে গাফেল করে দুই জিনিস। এই দুই জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে না রাখে, যেমন কোটি কোটি মানুষ ধোকার মধ্যে পড়ে আছে। এই জীবনটাকে তারা সবকিছু মনে করছে, এই দুনিয়াটাকে সবকিছু মনে করছে, যা কিছু তাদের চিন্তা চেতনা দুনিয়াকে কেন্দ্র করে, ভোগ বিলাস আরাম আয়েশে জিন্দেগি এটা দুনিয়াকে কেন্দ্র করে। এরপরে যে আর একটা জীবন আছে, এ সম্পর্কে অমুসলিম যারা তারা তো বিশ্বাসী করে না, তারা গাফিল, কিন্তু মুসলমান যারা তাদেরও অধিকাংশই গাফিল। আশি ভাগ নব্বই ভাগ মানুষ তারা বেনামাজি। তো বেনামাজি মানে কি? আখেরাত থেকে গাফিল। আমি মুসলমান, কালেমা পড়ে যখন মুসলমান হলাম তো এক নম্বরেই আমার জিম্মায় চলে আসলো পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করা, এরপর অন্যান্য হুকুম আহকাম। আবার হুকুম আহকাম নাজিল হওয়ার দিক দিয়ে সর্বপ্রথম নামাজের হুকুমই নাজিল হয়েছে, আবার কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তো কোনো মুসলমান যদি দাবি করে যে আমি কেয়ামতের দিনকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়ানোকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এটা আমি ভয় করি, তাহলে ওই মানুষটা কখনো বেনামাজি হতে পারে না। নামাজ শুধু জুমার দিনের না, যে জুমার দিন নামাজ পড়লে আমার মুসলমান হয়ে গেলাম, জুমার দিন নামাজ পড়ার দ্বারা কোনো মানুষ নামাজি হয় না। পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব একই রকম, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তো যে লোকটা নিজেকে মুসলমান দাবি করে, আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে, সে ব্যক্তি কখনো বেনামাজি হতে পারে না, শুধু জুমার নামাজ পড়েই নিজেকে নামাজি মনে করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি দান করার জন্য যে ওয়াদা করেছেন, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কামিয়াবি দান করবেন, সে আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। তো এটা হলো আখেরাতের প্রস্তুতি। লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের এই গাফলাতি থেকে সচেতন করার জন্য, আমাদের লক্ষ্যবস্তু আমাদের ভুলে না যায় এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো দুই জিনিস আমাদেরকে গাফলাতির মধ্যে ফেলে দেয়, তার মধ্যে একটা হলো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগি যেন তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে না রাখে, যেখানে খেয়ে পরে বাঁচতে পারলেই আমি কামিয়াব হয়ে গেলাম। দুনিয়ার কোনো জিনিস লাভ করা, টাকা পয়সা গাড়ি বাড়ি পদ ইত্যাদি লাভ করাকে যারা কামিয়াবি মনে করে, যারা সফলতা মনে করে, হাদিসের মধ্যে তাদেরকে বেওয়াকুফ এবং মূর্খ বলা হয়েছে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নামে জান্নাতে টিকিট পেয়ে যাওয়া, জান্নাতে যাওয়ার ঘোষণা লাভ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসল কামিয়াবি এবং সফলতা বলে উল্লেখ করেছে। এর বাইরে কেউ যদি দুনিয়ার কোনো কিছু পেয়ে নিজেকে সফল মনে করে, সে হলো মূর্খ এবং আহমক। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তুমি দুনিয়াতে চিরদিনের জন্য আসো নাই। যে কোনো জানদার, যে কোনো প্রাণী হোক, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মানুষকে কেয়ামতে তার কর্মের পরিপূর্ণ ফল দিয়ে দেওয়া হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কেয়ামতে তোমাদেরকে পরিপূর্ণ বিনিময় দিয়ে দেওয়া হবে, ভালো কিংবা মন্দ। সেই বিনিময় লাভ করার পরে ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, বা উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হল প্রকৃত কামিয়াব। এখানে স্পষ্ট মাপকাঠি বলে দেওয়া হয়েছে কোন জিনিস লাভ করে আমরা নিজেদেরকে কামিয়াব মনে করব, কোন জিনিস লাভ করে আমরা আমাদেরকে সফলকাম মনে করব। দুনিয়ার জিন্দগিতে কী দেখা যায়, দুনিয়াবি কোনো আসবাব পেয়ে গেল, একটা টার্গেট থাকে একজনের, ওইটা যখন সে লাভ করে তখন মনে করে আমি তো মহা কামিয়াব, পড়াশোনা করে ভালো নম্বর নিয়ে পাশ করতে চাই, তো পাশ করে গেল মহা খুশি। টার্গেট আছে এই চাকরি আমি করব, ওই চাকরিটা পেয়ে গেল, সে নিজেকে কামিয়াব মনে করে, একটা পদের আশা করে, হয় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ওইটা পেয়ে গেল তো নিজেকে কামিয়াব মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোনোটাই কামিয়াবির জিনিস না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রাখেন নাই, যদি এর মধ্যে কামিয়াবি থাকতো তো আল্লাহ তাআলা সব চাইতে প্রিয় বান্দা যারা আম্বিয়ায়ে কেরাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো দান করতেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করতে চান, আখেরাতে সফলতা দান করতে চান, তাকে দুনিয়া থেকে এভাবে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার জলাতঙ্ক রোগীকে পানি থেকে সযত্নে দূরে রাখে। জলাতঙ্ক রোগ হলে পানি খেতে মন চায়, পানির মধ্যে ঝাঁপিয়ে পড়তে মন চায়, পানির মধ্যে পড়ে ডুবে মারা যায়, তো তাকে পানি থেকে দূরে রাখা হয়, এই পানি তার জন্য ক্ষতিকর। যেমন কেউ তার জলাতঙ্ক রোগীকে পানি থেকে দূরে রাখে, অথচ তার পানি পিপাসা, পানির দরকার, কিন্তু পানি থেকে দূরে রাখাকে কেউ জুলুম বলবে না, যেরকম পানি যাচ্ছে পানি দেয় না, কত বড় জালেম, জালেম বলবে, বরং তাকে কী বলবে, কল্যাণকামী বলবে। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দুনিয়া থেকে এভাবেই দূরে রাখেন, তার থেকে দুনিয়াকে এভাবেই দূরে রাখেন। এর জন্য দুনিয়ার কোনো কিছু পেয়ে যাওয়া এটা কামিয়াবির মাপকাঠি না। ওই জন্য আয়াতের মধ্যে বলা হচ্ছে ফামান যুহজিয়া আনিন নার, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো আর জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, আর রইল দুনিয়ার আসবাব, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি এটা ধোকার সামগ্রী। এটা আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈম ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ছাড়া আর কিছুই না, এর মধ্যে মানুষের জীবন পার হয়ে যাচ্ছে, এটাকে মানুষ আবাদ করার জন্য চেষ্টা করেছে, অথচ ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, ওই জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা আগ্রহ রাখে তারা যেন ওই জিন্দেগি লাভ করার জন্যই আগ্রহ রাখে, আখরাতে জিন্দেগি। তো এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়েছেন এবং কোন জিনিস তাকে ধোকার মধ্যে ফেলে আখেরাত থেকে গাফেল করে এটা উল্লেখ করেছেন। এক নম্বর, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি যেন তোমাকে ধোকার মধ্যে না ফেলে। দ্বিতীয় হলো, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, ধোকাবাজ শয়তান, প্রতারক শয়তান যেন তোমাকে ধোকার মধ্যে না ফেলে। শয়তান মানুষকে ধোকা দেয়, যেমন রাতের বেলা মানুষ ঘুমায়, তার হাদিসের মধ্যে বলা হয়েছে শয়তান তার শরীরের মধ্যে তিনটা গিট্টু লাগায়, এক একটা গিট্টু লাগায় আর তাকে বলে এখনও ঘুমাও, রাত আছে, উঠতে চায়, তাহাজ্জুদ পড়তে চায়, শয়তান এসে বুঝায় এখনও রাত আছে, ফজরের নামাজ পড়তে চায়, শয়তান তাকে আবার ঘুম পাড়িয়ে দেয়, এইভাবে তাকে এই নামাজ থেকে, তাহাজ্জুদ থেকে, ফজরের নামাজ থেকে বিরত রাখে। এই জন্য বলা হয়েছে, কেউ যদি রাতে ঘুম থেকে উঠে তিনটা আমল করে তাহলে একে একে এই গিট্টুগুলো খুলে যায়, ওগুলো দেখা যায় না কিন্তু এটা অনুভব করা যায়, একটা অলসতার মধ্যে কাজ করে। যারা সকালে ওঠে না, ফজরের নামাজ পড়ে না, সারাদিন তাদের মধ্যে একটা বিষণ্নতা, অলসতা এগুলো কাজ করে। আর যারা উঠলো, এই আমলগুলো করলো, নামাজ পড়লো, তার মধ্যে একটা প্রফুল্লতা কাজ করে। তো শয়তান তিনটা গিট্টু দেয়, প্রত্যেক গিট্টু দেওয়ার সময় বলে ঘুমাও, এখনো রাত বাকি আছে, তো ঘুমাতে থাকে। যখন বান্দা ওঠে, উঠে দোয়া পড়ে, ঘুম থেকে ওঠার সুন্নত তরিকা আছে, সেটা কি, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়তে হয়, চোখ রগড়াতে হয়, কালেমে শাহাদাত পড়তে হয়, এটা হলো এক নম্বর সুন্নত ঘুম থেকে ওঠার। এটা যখন করে তো একটা গিট্টু খুলে গেল, এরপর যখন অজু করে তো আর একটা গিট্টু খুলে যায়, এরপর যখন নামাজে দাঁড়াই, হোক তাহাজ্জুদের নামাজ কিংবা ফজরের নামাজ, তো আর একটা গিট্টু খুলে গেল, এখন সে প্রফুল্ল। কাউকে যদি রশি দিয়ে বেঁধে রাখা হয় তো যেমন একটা কেমন অস্বস্তি বোধ করে, যখন রশিটা খুলে দেওয়া হয় তো একটা স্বস্তি ভাব তার মধ্যে আসে, ঠিক কেমন যেন তাকে শয়তান আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে রশি দিয়ে। এখন যদি না ওঠে, দোয়া না পড়ে, ফজরের নামাজ না পড়ে, তো সারাটা দিন এরকম একটা মুরঝায়া হওয়া বলে বিষণ্ণ ভাব কাজ করতে থাকে। এই জন্য বলা হয়েছে, যারা সকালে ঘুম থেকে উঠে নামাজের জন্য যায়, নামাজে দণ্ডায়মান হয়, নামাজ পড়ে মসজিদের দিকে যায়, তাদের সাথে ইমানের ঝান্ডা থাকে। আর যারা ঘুম থেকে উঠে বাজারে চলে গেল, এদের সাথে শয়তানের ঝান্ডা থাকে। আটটা পর্যন্ত ঘুমালো, এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, বাজার টাজার করে দিয়ে গোসল করে খেয়ে দিয়ে অফিসে চলে যাবে, তো তার প্রথম গন্তব্য কোথায় হলো, বাজার হলো না, এর সাথে শয়তানের ঝান্ডা থাকে। আর যার প্রথম গন্তব্য মসজিদ হয়, তার সাথে ইমানের ঝান্ডা থাকে। এবং এই ফজরের নামাজের জন্য মসজিদে আসা, এটা এত বড় একটা সাক্ষ্য তার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে তোমরা দেখো যে অন্ধকারে সে মসজিদে যায়, বাশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারের মধ্যে বেশি বেশি মসজিদে গমন করে, তাদের জন্য তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে, ফজরের নামাজ এবং ঈশার নামাজ, এই দুজন অন্ধকারের সময়, এই দুই সময় যারা মসজিদে যেতে অভ্যস্ত তো তারা বাকি তিন সময় অবশ্যই যাবে। এর অর্থ এটা যে দুই সময় গেলেই হবে, বাকি তিন সময় যাওয়ার দরকার নেই, মানে যে দুই সময় যেতে পারবে বাকি তিন সময় যাওয়াও তার জন্য সহজ। এই সময় যারা মসজিদে যায় তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দিতে বলেছেন। পরিপূর্ণ নূর কি, যখন মানুষ পুল সিরাত পার হবে তখন তার জন্য এই নূরের দরকার হবে। পুল সিরাত এটা স্থাপন করা হবে জাহান্নামের উপরে, কিয়ামতের ময়দান, এরপরে জাহান্নাম, জাহান্নামের উপরে পুল, এই পুল পার হয়ে ওপরে জান্নাত, সবাইকেই এই পুল পার হতে হবে। ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সতর্কতার মধ্যে, তোমাদের প্রত্যেককেই এই পুল পার হতে হবে। এই পুল পার হওয়ার সময় আলো লাগবে, যে আলোতে সে পার হবে, জাহান্নামের উপরে স্থাপন করার কারণে একটা অন্ধকার থাকবে। এক হাদিসের মধ্যে বলা হয়েছে জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আগুনকে প্রজ্বলিত করলেন এবং 1000 বছর পর্যন্ত এই আগুনকে জ্বালালেন, যার কারণে আগুন লাল বর্ণ ধারণ করল। আগুন যখন প্রথমে জ্বলে লাল থাকে, এরপরে আরও 1000 বছর জ্বালালেন, এটা সাদা বর্ণ ধারণ করলো। যখন আগুন খুব জোরে জ্বলে তো আগুনের শিখাটা কেমন দেখা যায়, সাদা দেখা যায় না, সাদা দেখা যায়। এরপরে আরও 1000 বছর এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, এখন সেটা ঘোর কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, কালো কুচকুচে। যেমন কোথাও যদি মারাত্মক আগুন লাগে আর কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে, তো সেখানে কেউ কাউকে চিনতে পারবে? কেউ কাউকে চিনতে পারবে না। জাহান্নামের মধ্যে এরকম কালো গনগনে ধোঁয়ার কুণ্ডলী, যে মানুষ নিজের হাতটাকে চোখের সামনে নিয়ে এসে দেখতে পারবে না, তো এরকম কালো কৃষ্ণ, ঘোর কৃষ্ণ বর্ণের। যখন এর উপরে পুলসিরাতকে স্থাপন করা হলো, তখন পুলসিরাতটাও কী হবে, অন্ধকার হবে। এই পুলসিরাত পার হওয়ার জন্য আলো লাগবে। এই পুলসিরাতটা হবে আদাক্কুমিনা শার, চুলের চাইতে চিকুন এবং তরবারির চাইতে ধারালো। পুলসিরাত দুদিকে রেলিং থাকবে, যেমন ব্রিজে রেলিং থাকে, এই রেলিংয়ের মধ্যে বড়শির মতন লোহার কাঁটা থাকবে, যেমন বড়শি বাঁকানো থাকে, শিক বাঁকানো থাকে। রেলিংয়ের দুই দিকে বড়শি থাকবে লম্বা, মাথাটা বাঁকানো থাকবে, কালালিপ বলা হয়েছে। তাদের জন্য জাহান্নামের ফয়সালা এই ব্রিজে ওঠার পরে, পুল সেরাতে ওঠার পরে এই বড়শিগুলি এরকম লম্বা হয়ে বেরিয়ে আসবে আর তার শরীরের মধ্যে এরকম বিঁধে তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে, পার হতে পারবে। মমিন যারা, পুল সেরাতে শুরুতেই এদেরকে নূর দিয়ে দেওয়া হবে। يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُونَا نَقْتَبِسْ مِنْ نُورِكُمْ 27 পারা শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা বয়ান করেছে। যেদিন মুনাফিকরা মোমিনদেরকে বলবে যে একটু দাঁড়াও, তোমাদের নূর থেকে আমরাও কিছু নূর নিই, যাতে করে আমরা পুল সিরাত পার হয়ে যেতে পারি। তখন মোমিনদেরকে নূর দেওয়া হবে, তো মুনাফিক যারা নামে মুসলমান ছিল, মুসলমানদের সাথে ছিল কিন্তু দিলটা কাফেরদের সাথে পড়েছিল। অনেক মুসলমান আমাদের সমাজে এরকম আছে, আমার আপনার সাথে চলাফেরা করে কিন্তু এদের দিলটা কাফেরদের সাথে। ওদের কোনো জয় হলে, ওদের কোনো ভালো হলে এরা খুশি হয়, আর মুসলমানের কোনো জয় হলে, কোনো নিয়ামত লাভ হলে মনটা খারাপ হয়ে যায়। নামে মুসলমান আপনার সাথেই আছে কিন্তু মুনাফিক, আল্লাহ রাসূলের যুগেও ছিল। তো কিয়ামতের দিনে মুনাফিকরা বলবে মুমিনদেরকে একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিই। মুমিনরা বলবে পিছনের দিকে যাও, আমরা তো পিছন থেকে নূর নিয়ে আসছি, ফালতামিসু নূরা, ওখানে যে নূর তালাশ করো। এই কথা শুনে তারা যখন পিছনের দিকে ফিরবে নূর আনার জন্য, আলো আনার জন্য, ফাযুরি বা বাইনাহুম বিসুরিন লাহু বাব, মাঝখানে দেওয়াল তৈরি হয়ে যাবে, প্রতিবন্ধক তৈরি হয়ে যাবে, মুসলমানরা চলে যাবে, মুনাফিক এখানে আটকা পড়বে, নূর আর পাবে না। মুমিনরা নূরের আলোকে পার হবে, যার যেমন আমল ওই আমল অনুযায়ী পার হবে। কেউ আলোর গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ অশ্বের গতিতে পার হয়ে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ জোরে হেঁটে পার হবে, কেউ আস্তে হেঁটে পার হবে। সর্বনিম্ন আমলওয়ালা হামাগুড়ি দিয়ে পার হবে, এই মনে হয় পড়ে গেল, এই মনে হয় জাহান্নাম ধরে ফেললো, এই মনে হয় বড়শি এসে বিঁধে ফেললো, এরকম আশঙ্কা নিয়ে পরে পার হবে আস্তে আস্তে। আর সবচেয়ে ভালো আমলওয়ালা সে পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে, আলোর গতি বেশি, শব্দের গতির চাইতে আলোর গতি বেশি, আলোর গতিতে পার হয়ে যাবে। তো আমল যদি না থাকে তাহলে এই ব্যক্তি তো আটকা পড়ে যাবে। এই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রেখেছেন। তো শয়তান এখানে এসে মানুষকে ধোকা দেয়, আখেরাত থেকে গাফেল করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সাথে বারবার বান্দাকে স্মরণ করিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অত্যন্ত মহব্বতের সাথে সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, হে মানুষ, তোমার দয়াবান প্রভুর ব্যাপারে কে তোমাকে ধোকার মধ্যে ফেলে রেখেছে? কত মহব্বত করে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াবান প্রভুর ব্যাপারে কে তোমাকে ধোকার মধ্যে ফেলে রাখলো? কেন আল্লাহর দিকে ধাবিত হও না? তুমি চিন্তা করো, আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, কত সুন্দর অবয়ব দিয়ে, ফাআদালাক, যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেভাবে আসার দরকার ওইখানে ওইভাবেই সৃষ্টি করেছেন, তোমার মধ্যে কেউ কোনো খুঁত খুঁজে বের করতে পারবে না যে কানটা এরা করে ভালো হতো, চোখটা ওখানে হলে ভালো হতো, যেখানে যা দেওয়া দরকার। যেমন অন্য আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো এখানে আমার তোমাকে কে ধোকার মধ্যে ফেলে রাখলো? ওই রব সম্পর্কে যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরকম আরও অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন। যে আয়াত তেলাওয়াত করা হলো এটা বলতে যে এই কথাগুলি বলতে হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে দিয়েছেন যে দুনিয়াতে তুমি তোমার বিপদ থেকে উদ্ধার হওয়া, তোমার প্রয়োজন পুরো হওয়া যে সমস্ত উপকরণ পাও এবং যার দ্বারা তোমার উপকার হয়, তোমার প্রয়োজন পুরো হয়, এইগুলো তোমার আখেরাতে কোনোই কাজে আসবে না। আখেরাতে কাজে আসার জন্য তোমাকে তো এখান থেকে প্রস্তুতি নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। দুনিয়াতে মানুষ তার কোনো প্রয়োজন দেখা দিলে তিনভাবে, তিন তরিকার কোনো এক তরিকায়, তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে নিজের মনস্কামনা পূরা করতে পারে, নিজের প্রয়োজন পূরা করতে পারে। একটা জিনিস দরকার, তো টাকা আছে, কিনলো, তার হাজত পুরা হয়ে গেল। কেনাকাটার মাধ্যমে মানুষ তার হাজত পুরা করে, বিভিন্ন জিনিস দরকার থাকে, টাকা থাকে, কিনে নিয়ে আসে। একটা জিনিস দরকার, টাকা দিয়ে কাজ হবে না, কারোর সাথে কোনো বন্ধুত্ব আছে, বন্ধু বিপদের সময় এগিয়ে আসে, তাকে সাহায্য করে, তো বন্ধু বন্ধুর কাজে আসে। আরেকটা হলো কারোর সাথে সম্পর্ক আছে, তো সে তার জন্য সুপারিশ করে, যেমন অনেক কঠিন কঠিন কাজ সুপারিশের কারণে সহজ হয়ে যায়, আসামিও ছাড়া পেয়ে যায়, চাকরিও হয়ে যায়। তো তিনটা জিনিস মানুষের দুনিয়াতে তার উদ্দেশ্য পুরো হওয়ার জন্য মাধ্যম, একটা হলো লেনদেনের মাধ্যমে, কেনাকাটার মাধ্যমে, আর একটা হলো বন্ধুত্বের কারণে, আর একটা হলো সুপারিশের কারণে। কেউ যদি মনে করে যে এখানে যেমন আমার এই জিনিসগুলি কাজে আসছে, আখেরাতেও আমি আমার টাকা পয়সা দুনিয়াতে অনেক আছে, এটা দিয়ে মুক্তি পেয়ে যাব, বা অমুকের সাথে বন্ধুত্ব আছে, এটা আমার কাজে আসবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খণ্ডন করে দিয়েছেন, এই আশায় তুমি বেশি বসে থেকো না, ওখানে না তো কোনো কেনা বেচা কাজে আসবে, না তো কোনো বন্ধুত্ব কাজে আসবে, আর না তো কারো কোনো সুপারিশ কাজে আসবে। তৃতীয় পারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কাফের তারা চাইবে যে দুনিয়াতে সারা দুনিয়ার মালিক যদি তারা হয়ে যায়, তো ওই সব জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা ফিদিয়া হিসেবে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের মা তুকুব্বিলা মিনহুম, কিন্তু তাদের থেকে এটা কবুল করা হবে না। সব দিয়ে দিতে চাইবে, দুনিয়াতে ফেরত আসতে চাইবে যে একবার আমাকে ফেরত পাঠানো হোক। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা দেখতে কিয়ামতের ময়দানের ওই দৃশ্য যেখানে মানুষ মাথা নত করে তার রবের সামনে দাঁড়িয়ে থাকবে, অপরাধী যেমন দাঁড়িয়ে থাকে, অপরাধ করেছে হাশরের ময়দানে বিভীষিকার মধ্যে মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং তারা বলবে রব্বানা আবসারনা ওয়াসমিনা ফারজিনা নামাল সালেহান ইন্না মুকিনুন, আমরা দেখলাম আপনি যা কিছু বলেছিলেন সব ঠিক, এখন দেখলাম হাশরের ময়দানে শুনলাম, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হোক এটা কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এটা মুখের কথা তারা বলবে কিন্তু আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তো যে তিন জিনিস দ্বারা মানুষ দুনিয়াতে তার মনস্কামনা পূরা করে, উদ্দেশ্য পূরা করে, ওইটা আখেরাতে কোনো কাজে আসবে না যদি আখেরাতের জন্য স্পেশাল প্রস্তুতি না থাকে। সে স্পেশাল প্রস্তুতির মধ্যে এক নম্বর প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এখান থেকে তোমরা খরচ করো। ওই দিন আসার আগে যেই দিন খরচ করা কোনো কাজে আসবে না, বন্ধুত্ব কোনো কাজে আসবে না এবং কারো কোনো সুপারিশ কাজে আসবে না, এটা হলো শারীরিক ইবাদত, এটা হলো মালি ইবাদত। শারীরিক ইবাদত নামাজ রোজা হজ এগুলো শারীরিক ইবাদত, আর মালি ইবাদত যাকাত সদকা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালি ইবাদতের কথা বলেছেন, অর্থ দ্বারা যে ইবাদতগুলো করা যায় ওটা এখানে স্মরণ করে দিয়েছেন যে তোমার কিয়ামতে নাজাত পাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ আমল, তোমাকে আমি যা ধন সম্পদ দিয়েছি এখান থেকে খরচ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করার জন্য বলেছেন, খরচ করার জন্য বলেছেন, সব জায়গায় কিন্তু একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, একটা কায়দা এবং সিফাত বাড়িয়ে দিয়েছেন যে আমি তোমাকে যা দিয়েছি এখান থেকে খরচ করো। এটা কী জন্য বলেছেন? যাতে খরচ করতে কোনো কষ্ট না হয়, দান করতে কোনো কষ্ট না হয়। যখন কেউ মনে করে এটা আমার টাকা তো কষ্ট হয়, আপনাকে কেউ 500 টাকা দিল, অমুক মসজিদে দিয়ে দেবেন, অমুক গরিবকে দিয়ে দেবেন, এখন এই টাকাটা যদি কোনো কষ্ট হবে কেন? সে জানবে যে আমার টাকা না, আমাকে তো বাহক বানানো হয়েছে, আমাকে দেওয়া হয়েছে অমুককে দেওয়ার জন্য, সে নিশ্চিন্তে 500 টাকা দেবে কোনো কষ্ট হবে না, কিন্তু নিজের পকেট থেকে 10 টাকা দিতে কষ্ট হয়ে যাবে, আর ওখানে 500 দিতে কোনো কষ্ট হবে না, কেন? আমার না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্মরণ করেছে যে তোমাকে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে খরচ করো, তোমার না এটা, তুমি কামাই করতে পারো নাই, তোমার যোগ্যতা বলে তুমি কামাই করো নাই। যদি তোমার যোগ্যতা বলে কামাই করতে তাহলে শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ এরা সব ধনী হতো, আর মূর্খ মানুষ সব না খেয়ে মরত। অথচ দেখা যায় উল্টা, একেবারে মূর্খ বকলম, হ্যাঁ সিগনেচার করতে পারে না, কোটি টাকার মালিক, আর এম এ পাস, বিএ পাস, কত বড় বড় পাস, হ্যাঁ অল্প টাকায় চাকরি করে, যে দত্তলা ক্ষয় হয়ে যায়। তো বোঝা গেল এটা আল্লাহর দান, আমি নিজে কামাই করতে পারি নাই, আল্লাহ আমাকে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমার সীমা নির্ধারণ করে দিয়েছেন কোথায় আমি কতটুকু খরচ করব। যখন আল্লাহ তাআলা দিলেন আর এই কথা মনে করিয়ে দিলেন যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি এখান থেকে খরচ করো, তাহলে এখন যেখানে বৈধভাবে খরচ করার দরকার ওইখানে খরচ করতে কষ্ট না হওয়া উচিত। যদি কষ্ট হয় তাহলে বুঝতে হবে যে আমি এটাকে নিজের মনে করেছি। নিষ্পালা মধ্যে সুরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন এখান থেকে তুমি তোমার আখেরাতের অংশ নিতে ভুলে যাও না। সব রেখে গেলে এখানে, ব্যাংকে জমা করলে, হ্যাঁ গাড়ি বানালে, গাড়ি কিনলে, বাড়ি বানালে, আর বাড়িকে কত কিছু দিয়ে সাজালে, কত মানুষ ঘর সাজানোর পিছনে কত টাকা খরচ করে, 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে আরও 50 লাখ টাকার ডেকোরেশন করে, হ্যাঁ কবরের কী অবস্থা, সেখানের জন্য কতটুকু ডেকোরেশন করতে পারলাম, এটা চিন্তা করে আল্লাহ তাআলা মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন, সেখানে 50 লাখ টাকা 60 লাখ টাকা খরচ করার কী যোগ্য যুক্তি আছে? বাথরুমের জন্য 5 লাখ খরচ করে ফেললো, সারাদিন বাথরুমে বসে থাকবে? কবরের চিন্তাকে করা দরকার। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা কেরামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখলেন একটা পাকা বিল্ডিং, একটা পাকা ঘর তৈরি হচ্ছে। তখন তো বিল্ডিং হতো না, এই ইট কাঁচা ইট পাকা ইট এইগুলো দিয়ে কোনোরকম একটা পাকা ঘর তৈরি করতো, একটা পাকা ঘর তৈরি হচ্ছে। জিজ্ঞেস করলেন বাড়িটা কার? তো সাহাবা একরাম একজন সাহাবির নাম বললেন যে উনার এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিছু বলেন নাই। এর পরবর্তীতে ওই সাহাবি যখন আসলেন, নবীজিকে সালাম করলেন, তো নবীজি সালামের উত্তর দিলেন না। উত্তর না দিলেও সাহাবি বুঝলেন যে আমার উপরে নারাজ, নিশ্চয়ই কোনো বেয়াদবি হয়ে গেছে, কোনো ঘটনা ঘটেছে। তো নবীজিকে তো আর জিজ্ঞেস করার সাহস পান নাই, পাশে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন এই ঘটনা কী, নবীজি আমার উপরে নারাজ। বললাম কোন আমরা কিছু জানি না, তবে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন এই বাড়িটা কার, তো আমরা তোমার নাম বলেছি। তখন উনি বুঝলেন যে নবীজি পছন্দ করেন নাই যে দুনিয়াতে অল্প কদিন থাকার জন্য আমি একটা মজবুত ঘর বানাই, এই জন্য নারাজ। উনি সাথে সাথে ফিরে গেলেন যে এই তৈরি করা বাড়ি পুরো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। এরপরে সে নবীজিকে বলেন না যে আপনি নারাজ হয়েছিলেন, এই জন্য আমি ঘর ভেঙে ফেলেছি। নবীজি নারাজ হয়েছেন, উনি ভেঙে ফেলেছেন, বলেন না। এসে কয়েকদিন পরে আবার ওখান থেকে যাওয়ার সময় দেখলেন বাড়িটা নাই, কদিন আগে বাড়িটা ছিল এখন বাড়িটা নাই। জিজ্ঞেস করলেন এখানে বাড়িটা কই গেল? সাহাবীরা বললেন যে আপনার নারাজাগি বুঝতে পেরে উনি এসে ভেঙে ফেলেছেন। নবীজি বললেন দুনিয়াতে তো মানুষের থাকার জন্য, মাথা গুজার ঠায়ের জন্য সামান্য একটা ঝুপড়ি, সামান্য একটা ছাপড়া, এটাই মানুষের জন্য যথেষ্ট, যেহেতু এখানে ক্ষণস্থায়ী জিন্দগি। আর এই কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবন কাটিয়েছেন, নবীজির ঘর কতটুকু ছিল। আসাদারা বলেন যে আমরা যে ঘরে থাকতাম, আমাদের ঘরের অবস্থাই ছিল যখন নবীজি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, তো আমি নবীজির সামনে লম্বালম্বি শুয়ে থাকতাম, যেমন জানাজা সামনে রাখা হয়, মানে আলাদা কোনো শোয়ার জায়গা ছিল না, কোনো রকমের দুজনে পা ফেলে শোয়া যেত। তো নামাজে দাঁড়াতেন, সেজদা করার সময় আমার পায়ে হাত দিয়ে ইশারা করলে স্পর্শ করে পাটাকে গুটিয়ে নিতাম, ওখানে সেজদা করতেন। যদি সরাসরি সেজদা করতে যান তাহলে শরীরের উপর সেজদা করতে হয়, তো যেখানে পা থাকতো সেজদা যাওয়ার সময় পায়ে টোকা দিতেন, উনি পাটাকে গুটিয়ে নিলেন, তারপরে সেজদা করতেন। তাই ছিল নবীজির ঘরের অবস্থা, এভাবে জীবনটা কাটিয়ে দিয়েছেন। এবং বলছেন মালি ও দুনিয়া, দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? আমার দৃষ্টান্ত হলো একজন মুসাফিরের মতন যে রাস্তা দিয়ে যাচ্ছে, এক জায়গায় বিশ্রাম করা দরকার, গাছের ছায়ায় খানিক বিশ্রাম করে নিয়ে আবার সামনে রওনা হয়ে গেছে, ওখানে সে সব কিছু খুলে নিয়ে বসে নাই। এই জন্য বলছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, এমনভাবে তুমি দুনিয়াতে থাকো কেমন যেন তুমি পথচারী কিংবা তুমি মুসাফির, রাস্তা পার হচ্ছে, রাস্তার মাঝখানে আইল্যান্ড থাকে, গাছপালা থাকে, এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ সেখানে শুয়ে পড়ে না, বসে পড়ে না, যেখানে থাকি আর রাস্তা পার হবো না, তার তো টার্গেট ওপারে যেতে হবে, তাড়াতাড়ি পার হয়ে যায়। কিংবা সফরে গেছে, ভালো কোনো জায়গা চলে গেছে, তারপরেও দেশে ফিরে আসার জন্য তার তাড়া থাকে, যত ভালো জায়গায় যাক কদিন থাকবে সেখানে, নিজের বাড়িতে ছাপড়া ঘর, ওখানে ফিরে আসতে আনন্দ বোধ করে। আমাদের আসল টার্গেট আখেরাত, দুনিয়াতে যত ভালোই থাকুক তার তো ওর জন্য প্রস্তুতি, ওই প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনটা কোনো রকমে কাটিয়ে দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এর বড় একটা অংশ আখেরাতের জন্য ব্যয় করা, এটা বলছেন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, মিন ক্বাবলিয়া ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন, ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কিনা থাকবে না, ওই দিন টাকা খরচ করতে চাইলেও খরচ করতে পারবে না, টাকা দিয়ে কোনো জিনিস কেনা যাবে না। দুনিয়াতে টাকা পয়সা খরচ করলে উদ্দেশ্য পুরা হয়, এটাকে নাকচ করে দেওয়া হয়েছে, এটাকে খণ্ডন করে দেওয়া হয়েছে। দুই নম্বর পালা খুল্লাতুন, দুনিয়াতে বন্ধুত্ব কাজে আসে, কেউ কাউকে বন্ধু বানালো, বিপদে বন্ধু তার উপকার করে, কেয়ামতের ময়দানে কোনো বন্ধুত্ব কাজে আসবে না। সবচেয়ে বড় বন্ধুত্ব, বড় সম্পর্ক গভীর কার সাথে? পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে নাকচ করে দিয়েছেন যে পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা পুত্র থেকে পলায়ন করবে, কোনো কিছুই কাজে আসবে না, প্রথম মুহূর্তে কোনো বন্ধুত্ব কাজে আসবে না। পরে প্রাথমিক অবস্থা কেটে গেলে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দেবেন, তখন দুনিয়াতে কারোর সাথে বন্ধুত্ব থাকলে ভালো দিনদার, তখন তারা সুপারিশ করবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে নবীরাও সুপারিশ করতে সাহস করবে না আমাদের নবীদের ছাড়া। ওটাকে বলা হয়েছে লা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দেবেন তখন একে অন্যের জন্য সুপারিশ করবে। এই জন্য বলা হয়েছে লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি। তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না, মুমিনকে বন্ধু বানাও, এটা কিয়ামতের কাজে আসবে দ্বিতীয় ধাপে। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, আর তোমার খানা যেন পরহেজগার নেককার লোক ছাড়া কারো পেটে না যায়। কামাই করছো পয়সা, বন্ধু বান্ধব নিয়ে উড়িয়ে দিচ্ছ, হ্যাঁ কার পিছনে খরচ করছো, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। তোমার পয়সা বলে তুমি যা তা করলে, যাকে তাকে খাওয়ালে, নাফরমান গুণাগার মদ্যপ, হ্যাঁ সুৎকর ঘুষকর, এদের পিছনে খরচ করলে তোমাকে হিসাব দিতে হবে। লা তুসাহিবিল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না, এবং তাকি নেককার পরহেজগার ছাড়া তোমার খানা যেন কেউ না খায়। তো বন্ধুত্ব যেটা দ্বিতীয় ধাপে কাজে আসবে ওটা মুমিনের বন্ধুত্ব কাজে আসবে। এমনিতে বেনামাজি ফাসেক বদ্দিন এদের বন্ধুত্ব কোনো পর্যায়ে কোনো কাজে আসবে না, এটাকে নফি করা হয়েছে। তিন নম্বরে বলছেন ওয়ালা শাফাআ, এবং কেউ কারোর জন্য সুপারিশ করবে না। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে ফাতেমা তুমি এটা মনে করো না যে তোমার পিতা নবী, এই আমি তোমার কোনো কাজে আসব। যদি তোমার আমল না থাকে, যদি তোমার নামাজের পাবন্দি না থাকে, তো আমি নবী হয়েও তোমার কোনো উপকারে আসব না, তোমার কোনো কাজে আসব না। ফজরের নামাজে যাওয়ার সময় হযরত আলীকে জাগিয়ে দিতেন, ফাতেমাকে জাগিয়ে দিতেন, বলতেন ওঠো নামাজ পড়ো, যদি মনে করো আমি নবী হয়ে তোমার কোনো কাজে আসব, কাজে আসতে পারবো না যদি তোমার আমল না থাকে। অনেকে আমরা ধোকার মধ্যে থাকি, নামাজ নাই, কালাম নাই, বিভিন্ন ভণ্ডের দরবারে চলে যায়। পীর নামের ভণ্ড আছে এখানে যে 10,000, 20,000, 1,00,000 টাকা দিয়ে আসে, আর পীর সাহেবের দায়িত্ব নিয়ে নেই, কোনো অসুবিধা নেই, আমি তোমার সুপারিশ করবো। ওই পীর সাহেবের নিজেরই খবর নেই, এই মুরিদের কি সুপারিশ করবে, যে নিজে বদ্দিন, নিজে বেপর্দা, নিজের শরিয়াত বিরোধী, সে অন্যের কি সুপারিশ করবে। তো যারা বড় লোক থাকে এই রাত 12টার সময় দামি দামি গাড়ি নিয়ে এই কুতুববাগ, হাকিমবাগ, দেওয়ানবাগ, রাজারবাগ এই সমস্ত জায়গায় চলে যায়, আর কিছু নজর নেওয়াজ দিয়ে কি মনে করে ব্যাস পীর সাহেবে যথেষ্ট। নবীজি বলছেন নিজের কন্যাকে, আমি তোমার কোনো কাজে আসব না যদি তুমি নিজে আমল না করো। তো সেখানে পীর সাহেবের কি ক্ষমতা আছে অন্য কারো কোনো উপকার করার? এক সাহাবি নবীজির খেদমত করতেন, একদিন নবীজি তার খেদমতে খুশি হয়ে বললেন তুমি আমার কাছে চাও যা চাওয়ার। ওই সাহাবি বললেন জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মনে করেছিলেন কোন দুনিয়াবি কোনো জিনিস চাইবে, দোয়া করে দেবো, বললেন জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন অন্য কোনো জিনিস চাও, বলে না এটাই চাই। আবার বললেন অন্য কিছু চাও, বলে না এটাই চাই, জানো জান্নাতে আপনার মাইয়্যাত। নবীজি বললেন আইননি আলা কাসরাতি সুজুদ, যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, অর্থাৎ নামাজের পাবন্দি করো, ফরজ নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, যখন তোমার নামাজের পাবন্দি হলো এখন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, নামাজ নাই আমার দোয়ার দ্বারা তুমি পার হয়ে যাবে। তো নবীজিও শুধু দোয়ার করে পার করে দিতে চান নাই, বরং উম্মতকে কী করেছেন, দায়িত্ব দিয়েছেন যে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, এরপরে আমার দোয়া তোমার কাজে আসবে। আর আমরা এখানে খুব দোয়া করে দিলাম আর তাকে আমলের জন্য নসিহত করলাম না, সংসদের জন্য নসিহত করলাম না যাহা সব পার হয়ে যাবে, এটা ভুল ধারণা। তো তিনটা জিনিস যা দুনিয়াতে মানুষের কাজে আসে, যেন এই ধোকার মধ্যে মানুষ না থাকে যে আমার আখেরাতও কাজে আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নফি করে আর্থিক এবাদত যেটা এই দিকে ধাবিত হওয়ার জন্য বলেছেন যে তোমাকে আমি মাল দিয়েছি, এই মালের যা যা হক আছে, যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা, গরিব মিসকিনের হক আদায় করা, পিতা মাতার খোঁজ খবর নেওয়া, আত্মীয়ের হক আদায় করা, যারা চায় ফকির মিসকিন এদেরকে দেওয়া, এইগুলো হলো এই মালের হক। এই আনফিকু খরচ করো, এর মধ্যে সব জিনিসগুলো চলে আসছে, যেখানে যেখানে খরচ করা দরকার, তাহলে কি হবে, এইটা আমার নাজাতের কারণ হবে। এজন্য আমরা শুধু ব্যাংকে জমা করে দুনিয়ার বাড়ি গাড়ির জন্য খরচ না করে বড় একটা অংশ আল্লাহর ব্যাংকে জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে যদি আমাদের আমল নামাকে ভারী করি, নেকির পাল্লাকে ভারী করতে চাই, তো এটা আমাদের জন্য একটা সুযোগ। হাদিসের মধ্যে বলা হয়েছে ইত্তাকিন নার আলাউ বিশিক্তে তামরাতিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটা টুকরা দিয়ে হয় না কেন। গরিব মানুষ একটা খেজুরের মালিক, অর্ধেক খেয়েছে, অর্ধেক ফকিরকে দিয়ে দিয়েছে, যদি এখলাস থাকে এই অর্ধেক খেজুর দান করার কারণে আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। আমলের মধ্যে এখলাস দরকার, এখলাস নাই কোটি টাকা দিয়ে দিলাম বাহাবা পাওয়ার জন্য, হ্যাঁ দাতা নাম ধারণ করার জন্য, রিয়া, তো কেয়ামতের দিন এই সমস্ত লোককে দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরকম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন পাকের তেলাওয়াত বেশি বেশি করা এবং অর্থ সহ পড়ার জন্য চেষ্টা করা, যাতে করে আমরা বুঝতে পারি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চেয়েছেন। তেলাওয়াত করা ফজিলত তো আছেই, তেলাওয়াতের সাথে সাথে তাদাব্বুর করতে বলা হয়েছে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, নাকি তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, চিন্তা ফিকির করতে বলা হয়েছে, তরজমা করতে হবে, তফসির করতে হবে, তফসিরের মধ্যে বসতে হবে, যাতে করে আমি বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কি দিতে চেয়েছেন। এইভাবে আমরা তেলাওয়াতের পরিমাণকে বাড়াবো, তরজমা জানার পরিমাণকে বাড়াবো এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।